সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস-সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা সকলেই আমার পরপর দুরূদ শরীফ পাঠ করে নিন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত অবতীর্ণ করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। দরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত কুরআনুল করিম এবং হাদিসে পাকে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের বাড়িতে যখন কোনো আনন্দের সংবাদ আসে, আমরা দুরুদ মাহফিল করি, মিলাদ মাহফিল করি, করি কি না? যখন কোনো বেদনাদায়ক সংবাদ হয়, কেউ মারা যায়, ইসালের সওয়াবের জন্য মিলাদ করি। আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, সর্ব অবস্থায় আল্লাহর রহমত কামনার জন্য আমরা দুরূদ শরীফ পাঠ করি। কেন করি মিলাদ শরীফ, কেন করি দুরূদ শরীফ? যদি আমরা কুরআনুল করিম থেকে জানতে চাই, হে কুরআনুল করিম, তুমি আমাদেরকে বলো, আমরা যে দুরূদ পড়ছি, মিলাদ পড়ছি, আল্লাহর নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করছি, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ? তো কুরআন তার প্রাঞ্জল ভাষায় ইরশাদ করছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতাগণ অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ পড়েন। হে ইমানদারগণ, তোমরাও ওই অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করো সম্মানের সাথে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমে আমাদেরকে জানালেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলেন নাই কোথাও যে আমি নামাজ পড়ি তোমরা পড়ো, আমি এটা করি হজ করি তোমরা করো, যাকাত দেই তোমরা দাও, রোজা রাখি তোমরা করো, এটা কোথাও বলেন নাই। কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে সম্পর্ক রেখেছেন যে আমি আমার নবীর প্রতি রহমত অবতীর্ণ করি, দুরূদ করি। হে ইমানদার, যারা ইমানদার রয়েছে তারাও ওই অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দুরূদ পড়ো, তোমাদের বিষয়টা আর একটু বেশি হবে, দুরূদ এবং সালাম পড়তে হবে। আর ওই সালামের ভঙ্গিটা হবে, স্টাইলটা হবে, পদ্ধতিটা হবে সর্ব উত্তম তাসলিমা সম্মানের সাথে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে রসূলে আকরাম নূরে মুজাসসাম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করা যে কোনো সময় যে কোনো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতি যখন কোনো শব্দ চয়ন করা হবে, সম্পর্ক রাখা হবে, সেটা নিঃসন্দেহে সম্মানসূচক হতে হবে। কি হতে হবে? কোন ধরনের অসম্মান সূচক কোন শব্দ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ব্যবহার করা যাবে? আর দুরুদের ব্যাপারে উলামায়ে কেরাম বলেন সর্ব উত্তম অবস্থায় দুরূদ শরীফ পাঠ করা। এখন আপনার ইচ্ছা যে আপনি কিভাবে সম্মান মনে করেন। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, দুরুদে পাকের ফজিলতের উপর অসংখ্য হাদিসে কারিম আপনারা শুনে আসছেন, মাদানী চ্যানেলে প্রতিনিয়ত দুরূদ শরীফের উপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফজিলতকে বর্ণনা করা হয়। কেনই বা করানো হবে না, যেখানে আল্লাহ তাআলা নিজে স্বয়ং নির্দেশ দিয়েছেন দুরূদ শরীফ পাঠ করার জন্য। শুনুন শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। সুবহানাল্লাহ, বিশ্ব বিখ্যাত আলিমে দিন, বিশ্ব বিখ্যাত আশিকে রসুল আল্লাহর ওলি ইমাম জাজুলি আলাইহি রাহমাতুল্লাহিল কবি, তার এই ঘটনা মশহুর এবং মারুফ আমরা বয়ানে হয়তোবা শুনেছি, যার শাইখে তরিকাত আমিরে আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া তার কিতাবের মধ্যে বর্ণনা করেন। একবার ইমাম জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাই তিনি সফরের মধ্যে বের হলেন, যখন তিনি সফরে বের হলেন, ওই সফরে বের হওয়ার পর তিনি মরুভূমির এলাকা দিয়ে হাঁটছেন, সফর করছেন, নামাজের সময় হলো, তিনি নামাজ আদায় করবেন, উজুর প্রয়োজন, তিনি পানি খুঁজছেন কিন্তু পানি পাচ্ছেন না। তিনি খুঁজতে খুঁজতে অনেক খোঁজার পর দেখলেন একটা কুয়া দেখা যায়। আপনাদের এলাকায় কুয়া আছে? কুয়া এখন নাই, এক সময় ছিল আমাদের দেশে বিভিন্ন জায়গাতে। কুয়া গভীর গর্ত থাকে, গোল করে গর্ত, গভীর থেকে পানি উঠাতে হয়, রশি দিয়ে বালতিতে বেঁধে পানি উঠাতে হয়। ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি একটি কুয়ার সন্ধান পেলেন, কিন্তু সেখানে রশি আর বালতি নাই। তিনি খুব পেরেশান হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে দেখলেন কিছু দূরে একটা বাড়ি দেখা যায়। ইমাম জাজুলি রহমাতুল্লাহ তাআলা আলাই ওই বাড়িতে গেলেন এবং নক করলেন, আওয়াজ দিলেন। তখন ওই বাড়ি থেকে একটি ছোট্ট মেয়ে বের হয়ে আসলো। ইমাম জাজুলি রহমাতুল্লাহ তাআলা আলাই যখন আওয়াজ দেওয়ার পর ওই মেয়ে বের হয়ে আসলো, সালাম দিল, কথা হলো, তার পরিচয় জানতে চাইলো, তখন ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাই তিনি তার পরিচয় বললেন যে আমি মোহাম্মদ জাজুলি। ওই মেয়েটা ছিল ছোট্ট, কিন্তু সে ছিল আবেদা, সে ছিল আশেকে রসুল, আশেকে আউলিয়া। সে বলতে লাগলো, আপনি কি ওই জাজুলি যার নাম সারা পৃথিবীতে মশহুর, এই জামানার আল্লাহর ওলি? তিনি বলেন, হ্যাঁ আমি জাজুলি। বলে, আপনার এই অবস্থা যে আপনি এত বড় আল্লাহর ওলি আর পানি উঠাতে পারছেন না, চলুন আমার সাথে। ওই মেয়েটি ইমাম জাজুলি রহমাতুল্লাহ তাআলা আলাইকে সাথে নিয়ে ওই কুয়ার সামনে গেলেন, সেখানে থুক দিলেন, সাথে সাথে ওই কুয়ার গভীর পানি উপরে উঠে চলে আসলো। ইমাম জাজুলি রহমাতুল্লাহ তাআলা আলাই ওই মেয়েকে জিজ্ঞাসা করলেন, মামুনি, তুমি কোন সে আমল করো যার ওয়াসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই কারামত দান করেছে? ওই মেয়েটি বলল, হুজুর, আপনি তো অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় বড় ইবাদত করেন, কিন্তু আমি তো ছোট মানুষ, যখনই সময় পাই আমি দুরূদ শরীফ পাঠ করি। ইমাম জাজুলি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে আমি এই ছোট্ট মেয়ের এই দুরূদ শরীফের ফজিলতপূর্ণ কামালিয়াত দেখে, তার এই কারামত দেখে আমি নিয়ত করলাম যে আমি কিতাব লিখব দুরূদ শরীফের উপর। তিনি কিতাব লিখেন, ওই কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। ওই দালাইলুল খায়রাত এমন একটি কিতাব, সারা পৃথিবীর আশেকানে রসুল এই দুরূদ শরীফের কিতাব দালাইলুল খায়রাত পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলেই আমাদের উচিত যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আমরা অনেকে জানি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনেকে জানি দুরূদের ফজিলতের কথা, শুনি প্রতিনিয়ত, শোনার পর মন চায় যেন আমি দুরূদ শরীফ পাঠ করি, কিন্তু হয়ে ওঠে না, আমি পাঠ করি না। কতবার পাঠ করি বলেন? আনুষ্ঠানিকতার মাঝে আজকে আমরা এই বিষয়গুলোকে নিয়ে নিয়েছি না। মনে রাখবেন, আজকে মুসলমান আমরা এবাদতকে আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করেছি, হাকিকতে এবাদতের মাঝে আমাদের মন বসে কম। প্রিয় ভাই, হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন, এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। হাদিসে পাকে বর্ণিত হয়, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পর্যন্ত সে বেহেশতের স্থান নিজের চোখ দ্বারা না দেখে নেয়। কত বড় বড় ফজিলতের কথা আসছে, কিন্তু আমরা কি দুরূদ শরীফ পাঠ করি ভাই? রেগুলার করি না, কিন্তু বয়ানে শুনি, সুবহানাল্লাহ বলি, সওয়াব হয়, তারপর ভুলে যাই। আসলে এগুলো না হওয়ার কারণ হচ্ছে একটা সিস্টেমের মধ্যে আমরা নাই। আলহামদুলিল্লাহ, আমি আপনি যদি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হই, আর আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া আপনাকে আমাকে এবাদত মুখী করার জন্য আমাদেরকে একটি নেক আমল রেসালা দিয়েছেন, 72 নেক আমল রেসালা। এই 72 নেক আমল রেসালার একটি হচ্ছে যে আপনি কি আজকে 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন কিনা। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনি যদি নিজেকে নেককার বানাতে চান, পরহেজগার বানাতে চান, আল্লাহওয়ালা বানাতে চান, তাহলে আমি অনুরোধ জানাবো আপনারা এই নেক আমল রেসালা, 72 নেক আমল রেসালা, হয়তো বা 2 টাকা 3 টাকা দাম, 5 টাকা দাম, এটা আপনারা সংগ্রহ করবেন সামনের লাইব্রেরি থেকে, মাকতাবাতুল মদিনা থেকে, কিংবা মোবাইলের মধ্যে অ্যাপস আছে, আপনি যদি সেখানে গিয়ে নেক আমল রেসালা বা নেক আমল রেসালা লিখেন আপনার সেটা ডাউনলোড হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন আমল, এগুলো আমাদের করা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, বাগদাদ শহরের এক মশহুর এবং মারুফ বিখ্যাত এক আল্লাহর ওলি, তার নাম হচ্ছে হযরতে হাতাম আসাম রাহমাতুল্লাহ তাআলা। এই ঘটনাটিও শেখ তরিকাত আমির আল সুন্নাহ তার কিতাবের মধ্যে লিখেছেন। এই হাতাম আসাম রাহমাতুল্লাহ তাআলা আলাই কে একবার ওই ইরাকের এক ধর্ণাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, অনেক বড় ব্যবসায়ী, সে দাওয়াত দিল তার বাড়িতে। যখন তাকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর হাতাম আসাম রাহমাতুল্লাহ তাআলা আলাই তার দাওয়াতকে গ্রহণ করলেন না। আবার অনুরোধ করছে, হুজুর আপনি আমার বাড়িতে চলেন, আপনি অনেক বড় নেককার, আল্লাহওয়ালা, আপনি যাবেন আমার বাড়িতে, নেকির দাওয়াত দিবেন। তো বারবার অনুরোধ করার পর হযরতে হাতাম আসাম রাহমাতুল্লাহ তাআলা আলাই তার দাওয়াতকে গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করলেন, বললেন আমার 3টি শর্ত আছে, যদি তোমরা এই 3টি শর্তকে তুমি মেনে নাও তাহলে আমি তোমার দাওয়াতকে কবুল করব। ওই আল্লাহর ওলির এই শর্ত, ব্যবসায়ী ভাবলো কি শর্ত হবে, বলে হুজুর বলেন সেটা কি, নাম্বার 1, আমি যেখানে বসতে চাই সেখানে বসতে দিতে হবে। ওই ধর্ণাঢ্য ব্যক্তি ভাবলো আমাদের সব আয়োজন থাকবে, আলিশান অবস্থানও থাকবে, মঞ্চ সাজানো থাকবে, সব অবস্থায় থাকবে, ঠিক আছে হুজুর, আপনি যেখানে খুশি সেখানে বসবেন, আমাদের কি, ঠিক আছে শর্ত মেনে নিলাম। দ্বিতীয় বলে আমি যা খেতে চাই তাই খেতে দিতে হবে, এতে কোনো বাধা দেয়া যাবে না। ধর্ণাঢ্য ব্যক্তি ভাবলো আমি ধনী মানুষ, খাবারের ডিশ বিভিন্ন তৈরি করব, সমস্যা কোথায়, ঠিক আছে বিভিন্ন আইটেম, বিভিন্ন পদ তৈরি করব, ঠিক আছে হুজুর কবুল। তৃতীয় নাম্বার হুজুর বলতে লাগলো যে আমি খাওয়া শেষে যা বলি তাই করতে হবে। ওই ধর্ণাঢ্য ব্যক্তি ভাবলো হয়তোবা হুজুর খাওয়া শেষে বলবে তুমি সুন্নতের উপর আমল করো, নামাজ পড়ো, আমি ইনশাল্লাহ নিয়ত করে নিব, ঠিক আছে হুজুর 3টি শর্তে আমি মেনে নিলাম। নির্ধারিত সময় হয়ে গেল, হযরতে হাতাম আসাম রাহমাতুল্লাহ তাআলা আলাই তিনি আসবেন তার বাড়িতে, পুরো এলাকার মধ্যে বিশাল আয়োজন, অসংখ্য মানুষের ইন্তেজাম, লোকে লোকারণ্য হয়ে গেছে সেখানে অপেক্ষমান সবাই, এই জামানার মহান ওলিয়ে কামিল এখানে তাশরিফ নিয়ে আসবে। আমরাও তো দেখি বর্তমানেও যারা পীর মাশায়েক আছেন তারা যখন আসে লোকে লোকারণ্য হয় কিনা, আলহামদুলিল্লাহ, আউলিয়া কেরাম ওনারা যেদিকে যান সেদিকে মানুষের ঢল নেমে যায়, কারণ আউলিয়া কেরামকে সর্বসাধারণ মানুষ মহব্বত করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, নির্ধারিত সময় যখন হলো, সবাই অপেক্ষা করছে, হযরতে হাতাম আসাম রাহমাতুল্লাহ তাআলা আলাই সুন্নতি পোশাক পরিধান করে কাঁধে একটি ব্যাগ নিয়ে তিনি দুরূদ শরীফ আর জিকির পাঠ করতে করতে তার বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। সবাই যখন তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষমান, সবাই তাকে নিয়ে মাহফিলের মঞ্চের দিকে যাবে, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাই আর অগ্রসর হলেন না। যেখানে সবাই স্যান্ডেল খুলেছে, পাদুকা খুলেছে, ওই স্যান্ডেলের স্তূপের উপর তিনি বসে পড়লেন। মেজবান যিনি ছিল তিনি কিছু বলতে পারতেছেন না, যেহেতু প্রথম শর্ত দিয়েছে আমি যেখানে খুশি সেখানে বসব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখেন আল্লাহর ওলিদের কাজের মধ্যে আর আমাদের কাজের মধ্যে ফার্ক কতটুকু। প্রকৃত মুমিন আল্লাহওয়ালা এবং আমরা সাধারণ মানুষ দুনিয়াদারদের মধ্যে ফার্ক কি? আজকে আমাকে যদি মাহফিলের মধ্যে এনে নিচে বসতে দেয়, আমাদের মন আনচান করে না? কেমন লাগতেছে? আমি তো মুফতি জামান, আমি তো বক্তা, আমাকে নিচে বসাইলো কেমন দেখা যায়, ঠিক না? যদি কোনো চেয়ারের ব্যবস্থা থাকে, চেয়ারের মধ্যে না দিলে আমাদের মন খারাপ হয়ে যায়। কখনো মুমিন ব্যক্তিদের এই অবস্থা হবে না। আউলিয়ায়ে কামেলিন এগুলো শিক্ষা দিয়েছেন। আমরা যেন পদের লোভ না হই, চেয়ারের লোভী না হই। মনে রাখবেন, আপনি যদি আমি যদি চেয়ারের লোভী না হই, আমি যদি জমিনের মধ্যে বসতে পারি, মাটিতে বসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উঁচু করে দিবেন। ওই গাছ মানুষের উপকার আসে, সে অনেক বড় হতে পারে, যেই বীজ মাটিতে পড়ে সে নিজেকে ফানা করে দিতে পারে। নিজেকে যতক্ষণ না পর্যন্ত ফানা করা না যাবে, ততক্ষণ হাকিকতে কোনো কিছু অর্জন হবে? আমরা যেন নিজেকে বিনয়ী অবস্থানে তৈরি করতে পারি। হযরতে হাতাম আসাম আলাইহি রাহমাতুল্লাহি রহমান, তিনি ওখানে বসলেন স্যান্ডেলের স্তূপের মধ্যে। অতপর খাবারের সময় হলো, হযরতে হাতাম আসাম আলাইহি রাহমাতুর রহমান সবাই খাবারের জন্য প্রস্তুত। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাই নিজের পকেট থেকে যে ব্যাগ ছিল, ওই ব্যাগ থেকে একটি শুকনা রুটি বের করলেন, বের করে তিনি খেতে লাগলেন। সবাইকে বললেন, আপনারা আপনাদের খাবার গ্রহণ করুন। মেজবান যেহেতু থেমে গেছে, প্রথমেই শর্ত দিয়েছে আমি যা খুশি তাই খাবো, এই জন্য আর কিছু বলতে পারছে না। তিনি একটি শুকনো রুটিকে চিবিয়ে চিবিয়ে খেলেন। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের জন্য কি মেসেজ! আমরা কিন্তু বয়ানের মধ্যে ঘটনা শুনি, ঘটনা শুনে সুবহান আল্লাহ মাশাআল্লাহ বলি, এটা বলবো সওয়াব হবে, কিন্তু আমরা মেসেজ গুলো কি নিচ্ছি, আমরা শিক্ষাগুলো কি নিচ্ছি? হযরতে হাতাম আসাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। আজকে যদি আমাকে দাওয়াত দিয়ে এনে মুরগি আর গরু না খাওয়ায়, আমি গুসসা হয়ে যাই। আর এটা তো দূরের কথা, যখন এলাকার মধ্যে কোনো প্রোগ্রাম হয়, দাওয়াত দিলে গোশত খাওয়ালে, একটু লবণ বেশি হলে আমরা ছড়াই, এটা না, লবণটা তো বেশি দিছে, মরিচটা বেশি হয়ে গেছে, আরে আর একটু জাল দিলে সিদ্ধটা কম হয়েছে, যত বদনাম আছে সব ছড়াই, ঠিক না? কিন্তু না প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারকা হচ্ছে এটা, যখন তুমি কোনো খাদ্য খাবে, খাবার খাবে, ওই খাবারের কোনো বদনাম করিও না, ওই খাবারের ত্রুটি তুমি বর্ণনা করিও না। কারণ একজন মানুষ, যে মেজবান, যে আপনাকে আমাকে দাওয়াত দেয়, সে কখনো চায় না আমি আমার মেহমানকে খারাপভাবে মেহমানদারি করব, ঠিক না? কিন্তু আমাদের অভ্যাসটা এত খারাপ, আমরা এত নিচে নেমে গেছি যে আমরা কারো ভালো বর্ণনা করতে যেন আমাদের কলিজার মধ্যে বাধা লেগে যায়। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন হযরতে হাতাম আসাম রাহমাতুল্লাহ তাআলা আলাই, তিনি শুকনো রুটি খেলেন, আর আজকে আমাদের অবস্থা কেমন? আজকে যদি আমাকে এই মাহফিলের মধ্যে দাওয়াত দিয়ে এনেছেন, যদি এনে না খাওয়াইতেন, তাহলে আমার মুখটা কালো হয়ে যেত, একেবারে বাংলা পাঁচের মতো হয়ে যেত। কিন্তু না, আমাদেরকে অবশ্যই এই বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত, যেন আমরা অর্থের জন্য না, আমরা খাবারের জন্য না, আমাদেরকে দ্বীনের জন্য মেহনত করতে হবে। যদি আমরা দ্বীনের জন্য কাজ করতে পারি, উলামায়ে আহলে সুন্নাত যেভাবে দ্বীনের জন্য কাজ করেছেন, আউলিয়ায়ে কামিলিন তিনারা যখন বয়ান করতেন, দিলের মধ্যে আসর পড়ত, আমির আহলে সুন্নাত শেখ তরিকাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী মাদ্রাসাতুল আলী যখন বয়ান করেন, তখন হাজারো মানুষ তওবা করে। কেন করে? তিনারা দিনারের, রিয়ালের, টাকার পিছনে ছুটেন নাই, তারা সম্মানের পিছনে ছুটেন নাই, তারা মানুষের হেদায়েতের জন্য, নেকির দাওয়াতের জন্য কাজ করে যাচ্ছেন। এজন্য যখন তারা কোনো কথা বলে, যে কথাটা অন্য একজন বলে, কিন্তু যখন আল্লাহর ওলিগণ, নেক বান্দাগণ, যারা দুনিয়ার পিছনে ছুটে না, তারা যখন ওই কথাগুলো বলে, ওই কথাটা হৃদয়ের মাঝে তীর হয়ে বিঁধে যায়। আমরা যেন এই সকল বিষয়গুলো নিজেদের মাঝে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা যেন কোনো অনুষ্ঠানের মধ্যে, কোনো মাহফিলের মধ্যে খাবার যেন আমার টার্গেট না থাকে, আমরা যেন শুধুই মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজার জন্য সকল কাজ করি। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মজার বিষয় হচ্ছে, সর্বশেষ যখন সবাই খাবার খেয়ে নিল, হাতাম আসাম রাহমাতুল্লাহ তাআলা যে শুকনো রুটি খেলেন, অন্যান্য মেহমানগণ তাদের নিজ নিজ খাবার গ্রহণ করলেন, খাবার গ্রহণ শেষে হযরতে হাতাম আসাম আলাইহি রাহমাতুর রহমান তিনি ওই মেজবানকে ডেকে বললেন, একটি চুলা নিয়ে আসো এবং এখানে একটি তাওয়া বসাও। যখন চুলা এনে তাওয়া বসালো এবং সেখানে আগুন জ্বালানোর নির্দেশ দিল, ওই আগুন জ্বলতে জ্বলতে ওই তাওয়াটা যখন একেবারে লাল হয়ে গেল, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাই তার পা থেকে স্যান্ডেলকে খুলে খালি পায়ে ওই তাওয়ার উপর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন, হে লোক সকল, তোমরা সকলেই সাক্ষী থাকো, আজ দুপুরে আমি একটি শুকনো রুটি খেয়েছি। এ কথা বলে তিনি তাশরিফ নিয়ে চলে আসলেন, নিচে নেমে গেলেন এবং সবাইকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে লোক সকল, তোমরা সকলে এক একজন করে এই তাওয়ার উপর দাঁড়িয়ে আজকে দুপুরে কি খেয়েছো তার বর্ণনা করো। তখন লোকজন কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, হে হাতাম আসাম রাহমাতুল্লাহ তাআলা আলাই, আপনি তো আল্লাহর ওয়ালি, এটা তো আপনার কারামত যে আপনি আল্লাহর ওয়ালি, কোথায় এই উত্তপ্ত তাওয়া আর কোথায় আমাদের নরম পা, এটা তো আমাদের পক্ষে সম্ভব না যে আমরা এই তাওয়ার উপর দাঁড়িয়ে আজকের খাবারের হিসাব প্রদান করব, এটা তো আপনি আল্লাহর ওলি বিধায় আপনার কারামত, এটা আপনি পেরেছেন, আমাদের পক্ষে সম্ভব না। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, হৃদয়ের কান দিয়ে শুনুন, হযরতে হাতাম আসাম আলাইহি রাহমাতুর রহমান তখন সকলকে লক্ষ্য করে বললেন, হে লোক সকল, কিয়ামতের যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনটা তামার হবে, সূর্য খুব নিকটতর চলে আসবে, এই তাওয়ার চাইতেও শতগুণ বেশি উত্তপ্ত কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের জমিন হবে, তখন তোমাদের মাঝে কোন সে কারামত জাহির হবে যে কারামতের বদৌলতে এক ওয়াক্তের খাবারের হিসাব না, এক দিনের খাবারের হিসাব না, এক মাস আর এক বছর কিংবা এক যুগের না, যার যতটুকু বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতে জিন্দেগীর প্রতিটি মুহূর্তের, তখন কিয়ামতের দিন তোমাকে হিসাব দিতে হবে তোমার মাঝে কোন সে কারামত প্রকাশ পাবে যেই কারামতের বদৌলতে কিয়ামতের দিন তোমরা তার হিসাব প্রদান করবে। সকলে কাঁদতে লাগলো আর গুনাহ থেকে তওবা করতে লাগলো। হ্যাঁ হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা শুনুন শুনুন, আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি এক চুল পরিমাণ পা নাড়াতে পারবে না যতক্ষণ না তার কাছ থেকে 5টি প্রশ্নের উত্তর জেনে নেয়া না হয়, তার কাছে জিজ্ঞাসা করা হবে, আপনাকে আমাকে আমাদের সকলকে এই 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, এই 5টি প্রশ্নের উত্তর কি, সে প্রশ্নগুলো কি, তুমি তোমার জীবনকে কোথায় অতিবাহিত করেছো? প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি কোথায় অতিবাহিত করলাম আমার জীবনটাকে? খেলায় দুলায়, গান বাজনায়, বেহায়াপনায়, নাটক সিনেমায়, ক্রিকেট খেলায় কোথায় ব্যয় করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের দিন আমাকে প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে, আমি আমার জীবনকে কোথায় ব্যয় করেছি? এটা সবার জন্য উন্মুক্ত কমন প্রশ্ন, আনকমন কোনো প্রশ্ন না, এটা নিশ্চিত ফাঁস করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে প্রথম প্রশ্ন, তুমি তোমার জীবনকে কোথায় অতিবাহিত করেছো? দ্বিতীয় প্রশ্ন, তুমি তোমার যৌবনকে কোথায় ব্যয় করেছো? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা তো মনে করি যৌবন মানে হচ্ছে আনন্দ উল্লাসের সময় অতিবাহিত করা, বেহায়াপনার মাঝে দিন অতিবাহিত, আরে যুবক মানুষ এটা করতেই পারে বলি না আমরা, আরে যুবক মানুষ ইয়াং মানুষ এটা করতেই পারে, ডাব গাছ থেকে ডাব চুরি এটা করতেই পারে, মুরগি চুরি এটা করতেই পারে, বলে থাকি সিনেমা নাটক এটা করতেই পারে, বেহায়াপনা করতেই পারে, না মনে রাখবেন কিয়ামতের দিন বিশেষভাবে এই যৌবনের শক্তিকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করবে যে তুমি তোমার যৌবনের শক্তিকে কোথায় ব্যয় করেছিলে, এই যৌবনের শক্তিটা কোথায় খরচ করেছো? দুনিয়াদার কোন নেতার পিছনে স্লোগান দিয়ে তোমার যৌবনের শক্তিকে ক্ষয় করেছো? তুমি তোমার শক্তিমত্তা দিয়ে এই জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনকে প্রতিষ্ঠা করা ব্যতীত, নবীর সুন্নাকে প্রতিষ্ঠা না করে কোন মানব গড়া মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলে কিনা তোমাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, সকলকে প্রশ্ন করা হবে, কাউকে সেখানে বাদ দেয়া হবে না। প্রিয় ইসলামী ভাইরা, হে যুবক ভাইগণ, এখনো সময় আছে, আসুন আসুন আমাদের এই যৌবনের শক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠার জন্য, আউলিয়ায়ে কামিলিনের আদর্শকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি। দেখুন না প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা কত দয়া করেছে, এই যৌবনের শক্তিটা আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা তো এই শক্তি আমাকে নাও দিতে পারত, আমাকে তো দুর্বল করে রাখতে পারত, আমাকে তো প্যারালাইজড করে রাখতে পারত, আমাকে তো অ্যাবনরমাল করে রাখতে পারত, কিন্তু না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এহসান করেছেন, আল্লাহ তাআলা দয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনের শক্তি প্রদান করেছেন। এই শক্তিটা যেন আমরা দীনে ইসলামের জন্য খাটাই। প্রিয় ইসলামী ভাইরা, তৃতীয় প্রশ্ন হবে যে তুমি কোথা থেকে টাকা উপার্জন করেছ, কোথা থেকে টাকা উপার্জন করেছ। আমরা তো মনে করি বাস উপার্জন করলেই হলো, উপার্জন করে হালাল হারামের কোনো পরোয়া নাই, সুদ ঘুষের কোনো পরোয়া নাই। আমরা হিসাব করি ব্যাংকের মধ্যে যদি একটা সেভিংস এ রেখে দেই টাকা, মাসে 800 টাকা পাবো 1,00,000 রাখলে, তো ঠিক আছে 40-50,00,000 রেখে দেই, দেখা যাবে এবারে যে 40-45,000 টাকা আমার সুদ এসে পড়লো, আমার সংসার চলে যাবে। হিসাব করি সুদের, হ্যাঁ, যেখানে বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে যে সুদের সর্বনিম্ন গুনার বর্ণনা করা হয়েছে, মাযাল্লা বলতেও ঘৃণা হয় যে এটা এমন যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে এটা যে জিনা করা মায়ের সাথে। কতটুকু নিকৃষ্টতম কথা বলা হয়েছে, এটা ঘৃণার জন্য আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু সুদকে ছাড়তে পারি না, হারামকে ছাড়তে পারি না। মনে রাখবেন কিয়ামতের ময়দানে আমি কিভাবে টাকা উপার্জন করেছি, সম্পদ কিভাবে উপার্জন করেছি, বোনের সম্পদকে ধোকা দিয়ে লিখে নিয়েছি, বোনের সম্পদ আমি ওয়ারিশ সম্পদ দেই না, বলে থাকি ওয়ারিশ সম্পদ দেওয়া লাগে না। মনে রাখবেন বাবার সম্পদের অধিকারী ছেলে যেমন অধিকার, ঠিক ততটুকু অধিকার হচ্ছে মেয়ের উপর। যদি কোনো ভাই কোনো কৌশলে কোনো অবস্থানে তার বোনকে ঠকায়, কেয়ামতের ময়দানের হিসাব দিতে হবে, যারা পরিমাণ হিসাব প্রদান করতে হবে। বিভিন্ন কৌশলে আজ আমরা প্রতারণা করে থাকি আমাদের বোনদের সাথে, মাদের সাথে, ফুপুদের সাথে। আমরা যেন এই থেকে বেরিয়ে আসি, কোথা থেকে টাকা উপার্জন করেছি, এই পন্থাটা কি, আমরা কোনো পরোয়াই করছি না, আমার টাকা দরকার। আমরা প্রতিযোগিতায় লেগে গিয়েছি কিন্তু ভাই আমরা, যে আমার আমার ভাইয়ের ঘরে এত আছে, আমার এত কামাতে হবে, যদি আমার কম ইনকাম হয় আমার ঘরের স্ত্রী বলে আরে তুমি কি করতেছো, তোমার ভাইয়ের ঘরে গিয়ে দেখো কত সুন্দর দামি ফ্রিজ ঘরের মধ্যে, তুমি কি করতেছো, কিছু করতে পারো না, তুমি কি করতেছো, গিয়ে দেখো কত দামি খাট নিয়ে আসছে, তুমি কিছুই করতে পারছো না। হাদিসে পাকে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ফরমান, শেষ জামানাতে মানুষরা পুরুষগণ তার মায়ের কারণে বাবার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, হারামকে উপার্জন করবে, তার স্ত্রীর কারণে তার পরিবারের কারণে সে হারামকে উপার্জন করবে। আজকে সেই জামানা চলমান। আজকে আমরা অনেক সময় সমাজের প্রতিযোগিতার কারণে, মানুষের সাথে প্রতিযোগিতা দিয়ে, পাল্লা দিয়ে না পেরে আমরা হারামের দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু না প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, তুমি কোথা থেকে টাকা উপার্জন করেছ, আমি কি মানুষের জায়গা আইল কেটে নিজের জমিটাকে আরেকটু বড় করলাম কিনা, কিভাবে কি করছি, একটু দেয়াল ধাক্কাতে ধাক্কাতে আরেকজনের ভিতরে প্রবেশ করলাম কিনা, কোন ভাবে করছি। আমাদের তো অবস্থা খারাপ, এখন বিভিন্ন জায়গায় প্রত্যেকটা করাপশন আর করাপশন, হারাম আর হারাম, এর পরোয়া নাই। দোকানদারের কাছে যায় বলে আরে আপনি আসছেন তো, আপনার লেগে এটা 120 টাকা, শেষে কিছুক্ষণ মুলানোর পর 100 টাকা বিক্রি করে দেয়। প্রথম বলে যে এটা তো 120 টাকা কিনা দাম, ঠিক আছে আপনি 120 টাকাই দেন। অনেক সময় বলে না এরকম, আমার কি লাগে সে আমার 120 টাকা দিয়ে দিবে কিনা দাম। আমরাও যারা ক্রেতা আছে আমরা মিথ্যাবাদী বানাই দোকানদারকে, তাকে জিজ্ঞাসা করি আপনার ক্রয়ের দাম কত, ঠিক না, আপনাকে কে বলেছে এটা জিজ্ঞাসা করতে, আপনি কি তাকে 1,00,000 টাকা চালান দিয়েছিলেন ব্যবসা করার জন্য, আপনি তাকে জিজ্ঞাসা করেন ক্রয় দাম কত। আমরা যেমন ক্রেতা হয়েছি তেমন বিক্রেতা, আজকে একটা মিথ্যা কথা মনে রাখবেন, শরীয়তের মাসআলা খাদ্য সামগ্রী যেটা জরুরত নিত্য প্রয়োজনীয় ওগুলোকে জমিয়ে রেখে অধিক দামে বিক্রি করা এটা নিষেধ, যেটাকে সিন্ডিকেট বলে এটা নিষেধ। কিন্তু স্বাভাবিক জিনিস, উদাহরণস্বরূপ একটা মোবাইল, এটা নিত্য প্রয়োজনীয় বস্তু না, এটা আপনি 10 টাকা দিয়ে কিনে 1,00,000 টাকা বিক্রি করেন, এটা হারাম না, এটা হারাম না। আমরা কিন্তু এগুলো কোনো পরোয়া নাই, জানিই না কোনটা কিভাবে। আপনি ব্যবসা করেন, 10 টাকা দিয়ে কিনেছেন, এটাকে 200 টাকা বিক্রি করেন, এটা হারাম হবে না যদি এটা তার জীবনের অত্যাবশ্যকীয় বস্তু না হয়, স্বাভাবিক বস্তু হয়। কিন্তু সেটা আমরা করি না, আমরা কি করি, স্বাভাবিকভাবে গিয়ে জিজ্ঞাসা করি, ভাই জিজ্ঞাসা করলাম, তারপরে একটা কাপড় কিনতে গিয়েছি, শাড়ি কিনতে গিয়েছি, পাঞ্জাবি কিনতে গিয়েছি, ভাই কত টাকা, বলে ভাই 2,000 টাকা, আরে ভাই এটা তো আমার 1,800 টাকা কিনা, আপনি 100 টাকা লাভ দেন, শেষে মুলাইতে মুলাইতে 1,500 টাকা কিনেন পাঞ্জাবিটা, ঠিক না, মানে ওনার কিনা দামে থেকে 300 টাকা লসে আপনারা দিয়ে দিল। কি মোহাব্বতের জিগার গা দোস্ত, মানে কি এক অবস্থার মধ্যে আমরা বিরাজ করছি, মানে হালাল হারামের কোনো পরোয়া নেই, মিথ্যা বলা। আমি কোথায় আছি, আছি কসবাতে, আমি বলছি আমি ব্রাহ্মণবাড়িয়া নসুন দিয়ে আছি, আস্তে বলি না আমরা, এই মিথ্যা কথা বলাটা হারাম, এটা কি। আমরা তো অনেক সময় মুস্তাহাব নিয়ে দৌড়াদৌড়ি করি, আরে হারাম করতেছি আমরা প্রতিনিয়ত, মিথ্যা বলছি যে কথা, আমরা কোথা থেকে টাকা উপার্জন করছি প্রিয় ভাই, আমাদের প্রত্যেকের যারা পুরুষ আছি প্রত্যেকের উপর ফরজ, যেদিন আমি রুজির জন্য যেদিন গিয়েছি ওই রুজির মাসআলা গুলো জানা, হালাল হারামকে জানা আমার উপর ফরজ ছিল কিন্তু জানা, কিন্তু আমি সেটা করি নাই। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, তুমি কোন পন্থায় টাকা উপার্জন করেছ, চতুর্থ নাম্বার প্রশ্ন কোথায় সেটা ব্যয় করেছ, কোথায় সেই টাকা। এখন যদি আমাকে এসে আপনি জিজ্ঞাসা করেন, কিরে বাবা তুমি কত টাকা খরচ করলে, এই কোথায় কোথায় খরচ, আমি বলবো আরে কি কন দাদা, আমি টাকা ইনকাম করি এটা আমি বুঝবো, আপনার দরকার আছে প্রশ্ন করার, যে আমি কোথায় করছি দরকার আছে, আমার টাকা আমি যেখানে করি সেখানে খরচ করব না। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, তুমি কোথায় টাকা খরচ করেছ, তুমি কি সে গান বাদ্যের জন্য, তুমি কি নর্তকী নাচানোর জন্য গায়ে হলদের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা করার জন্য, তুমি কি পালা গানের জন্য টাকা খরচ করেছ, নাকি আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, মসজিদ নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য, মানবতার কল্যাণে রাস্তা নির্মাণের জন্য, নলকূপ খননের জন্য, দিনই কাজের জন্য, ইসলামের জন্য খরচ করেছো, নাকি বেহায়াপানা খরচ করেছো। আমাদের অভ্যাস তো আজকে এটা, যখন আমরা মসজিদ বানাই তখন পুরা শহরের মধ্যে ঘুরে দেখি কম দামি টাইলস কোনটা আছে, ওই একের কম দামি জিনিসটা আমি মসজিদের মধ্যে, মসজিদের টয়লেট হলো সবচেয়ে চিপা থাকে, ছোট থাকে, গিয়া বসলে দেয়ালের সাথে পা লেগে যায়, ছোটখাটো। আর আমার ঘরেরটা বানাই 7 ফিট বাই 7 ফিট, ঠিক না কথাটা, মানে আল্লাহর রাস্তার যখন কথা আসে তখন কি হয়, ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। মাদ্রাসায় দিব ঠিক আছে, ল্যাংড়া লুলে একটা দিয়ে দিই, আল্লাহর রাস্তায় দিব, যেই পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে ওইটারে আল্লাহর রাস্তায় দিয়ে দিই, ঘরের মধ্যে খাবার রান্ধে মা বোনরা দেখে একটু গন্ধ বেরিয়ে গেছে ঠিক আছে কাজের লোকের দিয়ে দিই, বাস্তব কিনা সত্য কিনা এটা আমাদের সমাজে হচ্ছে কিনা, এগুলোই ঘটছে। মানে উত্তম বিষয়কে আমরা নিচ্ছি না, আমরা অধমকে নিচ্ছি, কোথায় টাকা খরচ করছি আমাদের বেপরোয়া। আমি ভাবছি আমি টাকা উপার্জন করেছি, আমি যেখানে খুশি সেখানে করব, আমার মেটা না। প্রিয় ইসলামী ভাইরা, আপনার কোনো ক্ষমতা নাই আপনি একটি টাকা উপার্জন করতে পারেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দয়া করেছে, আমাকে দয়া করেছে, এহসান করেছে, এজন্য আমি টাকা উপার্জন করছি। আরে আপনি তাকিয়ে দেখুন না আপনার প্রাইমারির সেই স্কুল ফ্রেন্ডের ক্লাসমেটের কথা, যে আপনার সাথে একসাথে লেখাপড়া করেছিল, আজকে সে হয়তো বা 10,000 টাকা কামাইতে কত কষ্ট করতেছে, কিন্তু আপনি মাসে 2 লাখ কামাই দিচ্ছেন, কথা সত্য না? বাস্তব না? যে উচ্চ মাধ্যমিকে হাই স্কুলে যেই আপনার ক্লাস ফেলুর ক্লাসমেট আপনার যেতে ভালো রেজাল্ট করেছিল, আজকে সে 20,000 টাকা কামাইতে কত কষ্ট করতেছে, কিন্তু আপনি আল্লাহ তাআলার দয়াতে 1.5 লাখ টাকা কামাইতেছেন। আছে না এরকম হাজারো? তার মানে মেধার কারণে টাকা উপার্জন হয় না, এখন বলবেন শ্রমের কারণে। যদি শ্রমের কারণে টাকা উপার্জন হচ্ছে তাহলে দিন মজুর কুলি আর শ্রমিক ভাইয়েরা অধিক ধনী থাকতো। মেধার কারণেও না, শ্রমের কারণেও না, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে খুশি তাকে দান করেন, যাকে খুশি তার কাছ থেকে নিয়ে নেন, এটা ভাববেন না। হ্যাঁ, চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টার বিনিময়ে আপনি আমি উপার্জন করতে পারি না প্রিয় ভাই। অতএব আমরা কোথায় খরচ করব এটা হিসাব করে করতে হবে। আমাদের সমাজের মধ্যে একেবারে ভাইরাস হয়ে গেছে ব্যাপারটা। সেটা কি? গায়ে হলুদ অনুষ্ঠান। আপনাদের এলাকায় মনে হয় না এটা আছে? কত বড় আওয়াজ আসলো দেখেন, দূরের চেয়ে বড় আওয়াজ আসছে, তার মানে ঘটতেছে, মানে এটা ক্যান্সারের মতো ঢুকে গেছে আমাদের সমাজের মধ্যে। গায়ে হলুদ অনুষ্ঠান, এই মিডিয়ার মাধ্যমে, আকাশ সংস্কৃতির মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে এটা দেখে দেখে আমাদের মা বোনদের রক্তের মধ্যে মিশে গেছে। এটা যেন গায়ে হলুদ অনুষ্ঠান ছাড়া বিয়ে হয় না, যেটা সম্পূর্ণ অমুসলিম সংস্কৃতি, বেহায়াপনা সংস্কৃতি। যে মেয়েটাকে আপনি লালন পালন করেছেন প্রাইমারির পরের থেকে, সে কখনো বেপর্দায় হাই স্কুলে যায় নাই, কলেজে যায় নাই। ওই মেয়েটার যেদিন বিবাহের অনুষ্ঠান করছেন, ওদিনকার গায়ে হলুদ অনুষ্ঠান করে, উঠানের মধ্যে প্যান্ডেল সাজান না, সাজায় বসায়া খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, ভাইয়ের বন্ধুরা সব আসে, আসে কি না? বাবায় টাকা খরচ করলো, খরচ করে দাওয়াত দিল, আসো, তোমরা তো এতদিন দেখতে পারো না আমার মেয়ে বোরকা পরে গেছে, সব আজকে দেখে যাও। হয়তো আপনি বলবেন হুজুর কেমন উল্টা পাল্টা কথা বলতেছে, কথা বাস্তব কিনা? আজকে আমাদের নির্লজ্জতার বেহায়াপনার মাথা খেয়ে ফেলেছি আমরা মুসলমান হিসেবে, আজকে এমন অবস্থায় পৌঁছে গেছি যে ধিক্কারজনক অবস্থায়। আরে মুসলমান তো ছিল মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শের কথা, আমরা ভুলে গিয়েছি। উহুদের যুদ্ধের মধ্যে এক সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী, তার বাবা, তার ভাই, তার সন্তান শহীদ হয়েছেন, তিনি মদিনা শহর থেকে উহুদের দিকে যাচ্ছেন, জিজ্ঞাসা করছে আমার নবীর খবর কি হলো, বলো তোমার স্বামী শহীদ হয়েছে। আরে সেটা না, আমার নবীর খবর কি বলো, বলতেছে তোমার ছেলে শহীদ হয়েছে, বলে আরে বলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর কি, বলে যে তোমার ভাই শহীদ হয়েছে। সর্বশেষ তিনি যখন পৌঁছলেন ওই অবস্থায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর পেলেন যে নবী সাল্লাম সুস্থ আছে, তিনি বলেন আলহামদুলিল্লাহ। তিনি ওই অবস্থায় পর্দার মধ্যে ছিলেন, কেউ জিজ্ঞাসা করলেন তোমার সবাই শহীদ হয়েছে এই অবস্থায় তুমি পর্দার মধ্যে আছো, তিনি বললেন আমার সবাই শহীদ হয়েছে কিন্তু আমার হায়াতও চলে যায়নি, আমার হায়াতও চলে যায়নি। আরে কুরবান যান ওই কারবালার শহীদানের প্রতি, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বেটিদের প্রতি, তার স্ত্রীদের প্রতি, ওই সমস্ত মহান পবিত্র আত্মাদের প্রতি। সুবহানাল্লাহ, কারবালার প্রান্তরে যেখানে 72 জন শহীদ হয়েছে, সকল পুরুষ শহীদ হয়ে গেছে, পরিবারে কোনো পুরুষ আর অবশিষ্ট নেই, এক অপ্রাপ্ত বয়স্ক জয়নুল আবেদিন ব্যতীত সমস্ত শহীদ হয়ে গেছে, লাশ আর লাশ, দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত, চারদিকে লাশের স্তূপ। কুরবান যান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুলগুলোর প্রতি। সুবহানাল্লাহ, ওই কঠিন অবস্থায়ও তিনারা বেপর্দার মধ্যে যাননি, কিন্তু হায় আফসোস এই মুসলিম উম্মার প্রতি, মুসলিম মা বোনদের প্রতি আজকে কি হলো যে আজকে আমরা টাকা খরচ করে বেহায়াপনার উৎসব পালন করে থাকি, টাকা খরচ করে আমরা বেহায়াপনা করে থাকি। হে ইসলামী ভাইয়েরা, হে ইসলামী বোনেরা, আসুন আসুন আমরা প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দিকে আসি। হ্যাঁ হ্যাঁ শুনুন শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন, ওই প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, আগমন করার সাথে সাথে তার ফুপু বলেন, আমি আমার ভাতুষ্পুত্রের সামনে গেলাম যে কোনো কান্নার আওয়াজ নাই, কি ব্যাপার, কাঁদছে না কেন? শিশুরা তো পৃথিবীতে আসার সাথে সাথে কাঁদতে থাকে। আমি তখন আমার ভাতুষ্পুত্রের সামনে গেলাম, আমার কানকে যখন অগ্রসর করলাম, আমি দেখতে পেলাম আমার ভাতুষ্পুত্র উপর হয়ে মাটির মধ্যে তার মাথাকে লাগিয়ে আছে। কারণ সেজদা কেমন সেটা তো তারা জানে না, মাটিতে লাগিয়ে আছে এবং সে বলছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ তুমি আমার উম্মতিকে আমার হাওয়ালায় করে দাও, হে আল্লাহ তুমি আমার উন্নতিকে আমার দায়িত্ব করে দাও। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের সাথে সাথে রব্বি হাবলি উন্নতি বললেন, সারা জীবন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন। মক্কাতুল মুকাররমা থেকে তিনি বের হয়ে গেছেন এই আমাদের আপনাকে আমাকে বাঁচানোর জন্য, তায়েফের ময়দানে গিয়েছেন, পাথরের আঘাত পেয়েছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাতের পর আঘাত দিতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারক, শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে বেকারার হয়ে জমিনে বসে পড়েছেন। তায়েববাসীরা ধরে আবার দাঁড় করে দিয়ে আবার পাথর মেরেছে। জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া নবী আল্লাহ আপনি নির্দেশ দিন, আমি তায়েববাসীদেরকে ধ্বংস করে দিই। সেই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা বলে, ইয়া নবী আল্লাহ আপনি নির্দেশ দিন, এই পাহাড়ের চাপায় তাদেরকে নিঃশেষ করে ফেলি। পেটের মধ্যে পাথর বাঁধলো, রাতের বেলা উঠে নামাজ পড়তে পড়তে আমার দয়ালু আকা তার পা মুবারককে ফুলিয়ে ফেলেছেন। ওই দয়ালু আকা যিনি সারা জীবন কাঁদলেন, এখনো রজা পাখি কাঁদছেন, কিয়ামতের ময়দানেও বলতে থাকবেন আনালাহা আনালাহা, আমার কাছে আসো আমার কাছে আসো। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমাদের আজকে কি হলো? সেই দয়াল নবীকে আমরা ভুলে গিয়েছি, সেই দয়াল নবীকে ছেড়ে আজকে আমরা দুনিয়ার ইহুদি নাসারাদেরকে আজকে আমরা অনুসরণ করছি, অমুসলিমদেরকে অনুসরণ করছি। আসুন আসুন বেহায়াপনাকে আমরা ছেড়ে দেই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে আমরা আঁকড়ে ধরি। আমাদের প্রশ্ন হবে, তুমি কোথায় খরচ করেছিলে টাকা? আমার একটি টাকাও যেন বেহায়াপনাতে খরচ না হয়, আমার একটি টাকাও যেন গুনাহের কাজে খরচ না হয়, একটি টাকাও যেন আমরা অযথা খরচ না করি। আজকে আমরা মোবাইলের মধ্যে প্রতি মাসে 500-600 টাকা খরচ করে ফেলি বেহায়াপনা দেখতে দেখতে। কিন্তু দুঃখের বিষয়, মসজিদ কমিটিতে যদি বলা হয়, ইমাম সাহেব যদি বলে মসজিদে আপনি 200 টাকা চাঁদা দিবেন, অনুদান দিবেন মাসে, আমি বলি আরো কমন যায় না, 50 টাকা কমন যায় না, বলি না আমরা, বলি কিনা ভাই? মসজিদের যখন চাঁদা আসে, মাদ্রাসার জন্য যখন চাঁদা চায়, তখন আমাদের কাছ থেকে 200 টাকা 300 টাকা 500 টাকা বের হয় না। কত অবস্থা কঠিন হয়ে গেছে আমাদের দিনটা, কিন্তু গুনাহের কাজের জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ফেলি না। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাল আমরা যেন আল্লাহর রাহে খরচ করি। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এই প্রশ্নের জবাব দিতে হবে, কোথায় টাকা খরচ করেছি। অতএব সাবধান, আমি যেন আমার প্রতিটি টাকাকে খরচ করার পূর্বে চিন্তা করি আমি কোথায় করছি। শয়তান আমাদেরকে এমন আশ্বাসা দিচ্ছে, নেকির কাজে খরচ করার সময় আমি চিন্তা করি কোথায় খরচ করব। একজন অসহায় ব্যক্তি চাইলে তাকে 10 টাকা দেওয়ার পর আর 10 টাকা বের হয় না, চিন্তা করি আরে পারবো কি না দিতে, না কিন্তু বেহায়াপনা আমাদের টাকা খরচ করে ফেলছে। জুমার দিন মসজিদের মধ্যে গেলে পকেটে টাকাকে বের করে খুঁজি সবচেয়ে ছোট নোট কোনটা আছে, সিরা নোট কোনটা আছে, কস্টিপ লাগানো কোনটা আছে, ওইটা দিই, ভালোগুলা নিজের কাছে রেখে, কথাটা সত্য কিনা ভাই? বাস্তব ঘটছে, এটা আমাদের চরিত্র হয়ে গেছে, শয়তান আমাদেরকে তার গোলাম বানিয়ে ফেলেছে। কুরআনে পাক আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দিনী কাজের মধ্যে আমাদের দিল কৃপণ হয়ে গেছে, আর দুনিয়ার কাজের মধ্যে, বেহায়াপনার মধ্যে, গুনাহের কাজের মধ্যে আমরা অনায়াসে পানির মতো টাকা খরচ করছি। না না আসুন, সময় আছে, এখনো এখনো সময় আছে, ফিরে আসুন ভাই, আমরা আমার অর্থকে কোথা থেকে উপার্জন করছি আর কোথায় ব্যয় করছি তার চিন্তা করি, আমি যেন আমার প্রতিটি টাকাকে হালাল পন্থায় ব্যয় করি, নিয়ত করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমি গুনাহের কাজে কোনো টাকা খরচ করব না ইনশাআল্লাহ। আমি হালাল পন্থায় যে যে কাজ করি না কেন, আপনি চেকিং করেন যে আপনার যে পন্থাটা আছে সেটা বৈধ পন্থা কিনা, ওই বৈধ পন্থায় আমরা টাকা উপার্জন করি। সর্বশেষ প্রশ্ন হবে, তুমি তোমার এলেম অনুযায়ী কতটুকু আমল করেছ? পাঁচ নাম্বার সর্বশেষ প্রশ্ন, তোমার এলেম অনুযায়ী কতটুকু আমল করেছ? প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে এখানে আপনারা যারা আমরা বসে আছি এখানে, আমাকে যদি এখানে যে কেউ আছে আমাকে যদি এলাকার মেম্বার বানাইয়া দেওয়া হয়, আমরা সবাই মেম্বারি করতে পারবো না? এগিয়ে আছে কিনা? যদি বলে ঠিক আছে তুমি চেয়ারম্যান, পারবো কিনা? সবার হিম্মত আছে না? এই জ্ঞানও আছে, পারবো। কিন্তু যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ভাই নামাজের ওয়াজিব কয়টা, আমাদের লুঙ্গি গরম হয়ে যায়, গরম হয়ে যায় কিনা, অবস্থা খারাপ। আবার নামাজের ওয়াজিব যদি বলে ভাই নামাজের মধ্যে মাকরুহে তাহরিমি কয়টা, এটা আবার কোন জিনিস মাকরুহে তাহরিমি? যদি আমি এখন হাঁটুটাতে বলি, আমার যেটা আমি দেখেছি যে মাদ্রাসা যারা লেখাপড়া করেছে কিংবা দাওয়াতের কোর্সের মধ্যে জানা, এই সারা মেজরিটি জানে না নামাজের মধ্যে মাকরুহে তাহরিমি কয়টা, বা মাকরুহে তাহরিমির সংজ্ঞা কি। মাকরুহে তাহরিমি যেটা আমরা করে থাকি অনেক সময় সেটা কি, নামাজের মধ্যে যখন আমরা রুকুর মধ্যে যাই না, রুকু থেকে দাঁড়ায় সেজদায় যাই, আমরা অনেকে দুই হাত দিয়ে লুঙ্গিতে টান দেই না, প্যান্ট কিংবা পায়জামা পরা থাকলে তো এটা কমন, দুই হাত দিয়ে উপরে টান দিয়ে তারপর সেজদায় যাই কিনা অনেকে, এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। অর্থাৎ দুই হাত একসাথে যদি আপনি নামাজের মধ্যে ব্যবহার করেন তাহলে এটা কি হয়ে গেল, মাকরুহে তাহরিমি, দুই হাত একসাথে ব্যবহার। নামাজের মধ্যে এমন কমবে 27টা মাকরুহে তাহরিমি আছে, কয়টা? 27টা মাকরুহে তাহরিমি হচ্ছে সেটা যে হারামের কাছাকাছি পৌঁছে যায়, নামাজ আপনার ফাসিল হয়ে গেছে, পুনরায় নামাজ পড়তে হবে, আদায় করতে হবে পুনরায়, ওয়াজিবুল আদা, পুনরায় আদায় করতে হবে আপনাকে মাকরুহে তাহরিমি হলে। কিন্তু আমি জানি তো না, আমি জানি না যে আমার এটা নামাজ মাকরুহে তাহরিমি কোনটা, ওয়াজিব কোনটা, নামাজের মধ্যে ফরজ কোনটা, নামাজের মধ্যে 96টা সুন্নত আছে। আমরা তো আহলে সুন্নত ওয়াল জামাত, কি বলেন, আমরা আহলে সুন্নত ওয়াল জামাত কিনা? আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি মুসলমান, কিন্তু জানি না নামাজের মধ্যে সুন্নত কয়টা। কথা সত্য না ভাই? নামাজের মধ্যে 96টা সুন্নত মনে সংখ্যাটা আজকে প্রথম শুনলাম অনেকে, আমি জানি না নামাজের মধ্যে সুন্নত কয়টা, ওয়াজিব কয়টা, ফরজের ডিটেল আমি জানি না, মাকরুহে তাহরিমি কয়টা জানি না। নামাজ আমি পড়ছি তো ঠিকই, কিন্তু নামাজের রুহানিয়ত আমার মাঝে, নামাজ পড়ি, নামাজে দাঁড়ানোর পর মনে আসে আরে নামাজের পর 7-8 জনে ফোন দিব, আমার লিস্ট বানাই এরে দিমু, তারপরে এরে দিমু, তারপরে এরে দিমু, ঠিক না ভাই? মানে যত কাজ নামাজের মধ্যে আসে, কারণ নামাজের যে খুশু খুদু রুলস রেগুলেশন, আমি বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পাঠ করছি, এটা তো শুদ্ধ হচ্ছে না। প্রথমত যাদের শুদ্ধ হচ্ছে কি যে বলছি এটাও জানি না, যখন আমি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো আমি কি বলছি তা আমার মুখে বলার সাথে সাথে আমার ব্রেনের মধ্যে আকলের মধ্যে সেটা আসবে, আমি বলছি এই সমস্ত প্রশংসা আল্লাহ যিনি মালিক সমগ্র জগতের। যখন অটোমেটিকলি আমার জ্ঞানের মধ্যে এটা যেতে থাকবে, নামাজের ফরজ গুলো, ওয়াজিব গুলো, মাকরুহে তাহরিমি, সুন্নাত, এগুলো আমার জানা থাকবে, শুদ্ধভাবে আমি তেলাওয়াত করতে পারবো, তখন খুশু খুদু হুজুরি কালব আমার ভিতরে আসবে, ঠিক না ভাই? আমরা নামাজ পড়তে আছি, আবার তো কেউ কিছু কিছু লোক আছে আবার হুজুরি কালব না আমাদের নামাজই পড়ন যাবো, এটা আবার আরেক সাবজেক্ট, আমি ওদিকে যাচ্ছি না। আরে আমার তো এমন সেজদা দেওয়ানোর জায়গা নেই, কয় কেন, এটা পাক না তো, পৃথিবীটা পাক না, পাক জায়গায় কোন জায়গা খুঁজে পাইতেছে না, কোথায় সেজদা করবো, কয় কোথায় গিয়ে নামাজ পড়েন, কয় মক্কা শরীফে নামাজ পড়ে এসেছি, আমার নামাজ পড়তে হবে না, তেহারে কইবেন বাবা তুই দেশে বাংলাদেশে খাবার খাইস না, মক্কা শরীফে খাম গায়া। কোথায় খাই যাবি? মক্কা শরীফে গিয়ে খায়। যে নামাজ ওখানে পড়তে পারে খাম খাইতে পারবে না? তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে এই নামাজটাকে শুদ্ধ করা, এই নামাজটা শুদ্ধের জন্য আমাদের প্রয়োজন একটু সময় বের করা। মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনি কি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মাদবর সাহেব, শিল্পপতি, ব্যাংকার, মাস্টার সাহেব, কোন সাহেব সেটা জিজ্ঞাসা করবে না। কমন প্রশ্ন হবে তোমার এলেম অনুযায়ী কতটুকু আমল অর্জন আমল করেছ, আমাকে জিজ্ঞাসা করবে সেদিন। অতএব আমাকে প্রথমত এলেম অর্জন করা, এটা আমার উপর ফরজ। যেদিন আমার উপর নামাজ ফরজ হয়েছে ওই দিন নামাজের ফরজ গুলো যেন আমার উপর ফরজ ছিল। নামাজের মধ্যে যে তেলাওয়াত গুলো হয় ওই তেলাওয়াতটা শিখা আমার উপর ফরজ হয়েছে। নামাজের ওয়াজিব গুলো যেন আমার উপর ওয়াজিব হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, আমার নামাজ ফরজ হয়েছে কবে? সেই 12-13 বছর বয়সে, কিন্তু আজও পর্যন্ত আমি নামাজের ফরজ গুলো জানলাম না। কথাটা ঠিক না? প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে দাওয়াতে ইসলামী কি চায়? দাওয়াতে ইসলামী যে আপনাদের এখানে এসে বয়ান করতেছে, এখানে মাহফিল হচ্ছে, মাদানী চ্যানেল আপনারা দেখেন, দাওয়াত ইসলামী কি চায়? দাওয়াত ইসলামী কারো কাছে ভোট চায় না, কারো কাছে নোট চায় না। দাওয়াতে ইসলামী হচ্ছে একটি আন্তর্জাতিক অরাজনৈতিক সুফিবাদীদের দিনী সংগঠন। পৃথিবীর আলহামদুলিল্লাহ 200টি দেশের মধ্যে দাওয়াতে ইসলামী দিনী খেদমত আঞ্জাম দিচ্ছে। বাবা শাহজাদা আল মুজাহিদ আমিনী আলাই রহমা, শাহপরান আলাই রহমা, বাবা আদম শহীদ, 360 আউলিয়া যে ইসলামকে নিয়ে এসেছেন, আমাদের আউলিয়ায়ে কামিলিন যে ইসলাম নিয়ে এসেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দিনী কাজটাকে দাওয়াত ইসলামী প্রচার করছে। এটা দিচ্ছেন যে আমি নিজে সংশোধন হই, সবাইকে সংশোধন করি। এটা আমরা চাই কিনা ভাই? আমি সংশোধন হতে চাই কিনা? কে কে চায়? প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামী অন্য কোনো উদ্দেশ্য না। দাওয়াত ইসলামী কোনো দেশ, কোনো জাতি, কোনো ভাষা, কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করে না। দাওয়াত ইসলামী শুধুমাত্র বিরোধিতা করে শয়তান এবং তার অনুসারীদের। দাওয়াত ইসলামী পৃথিবীর কোথাও কোনো রাজনীতির সাথে সম্পর্কিত, আন্তর্জাতিক কোনো সংগঠন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারে না। কারণ রাজনীতির জন্য একটা ভৌগোলিক সীমা রাখা দরকার। কিন্তু দাওয়াত ইসলামী হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী দাওয়াত ইসলামী কার্যক্রম। আলহামদুলিল্লাহ এই যে ফিলিস্তিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্যাতন করছে, তো দাওয়াত ইসলামী কি করছে? আলহামদুলিল্লাহ এ পর্যন্ত হাজার হাজার মানুষকে FGRF, আমাদের যে মানব কল্যাণ ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন FGRF, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ হাজার হাজার পরিবারকে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সেখানে সাপোর্ট দিচ্ছে। কিছুদিন পূর্বে তুর্কিতে যখন ভূমিকম্প হয়েছিল সেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাপোর্ট দিয়েছে। আমাদের বাংলাদেশের সিলেট সুনামগঞ্জে যখন বন্যা হলো সেখানে আলহামদুলিল্লাহ আশেকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অগ্রসর হয়েছে। দাওয়াত ইসলামী শুধুই যে এখানে সে বয়ান করবে এটা না, দাওয়াত ইসলামী আপনাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ মসজিদে মসজিদে গিয়ে এলাকায় এলাকায় গিয়ে এই নামাজের প্রশিক্ষণ দিবে, সুন্নতের প্রশিক্ষণ দিবে। আপনি কিভাবে নামাজ আদায় করবেন, কিভাবে অজু করবেন, অজুর মধ্যে কয়টি ফরজ আছে, কয়টি সুন্নত আছে, গোসলের মধ্যে কয়টি ফরজ আছে, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মাকরুহ, তাহরিমি, এগুলো কি শিখাবে দাওয়াত ইসলামী? দাওয়াত ইসলামী এসেছেই আপনাকে আমাকে শিখানোর জন্য। তো আমরা কি শিখতে চাই কিনা? রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কিনা, থাকতে চাই কিনা? যদি চাই, রাস্তা একটাই, শুধু মুখ দিয়ে বললে হবে না বাবা, কাজ করতে হবে, ঠিক না? মনে রাখবেন মুসলমানগণ ততদিন পর্যন্ত নেতৃত্বের আসনে ছিল যতদিন তারা ভোগ বিলাসকে ত্যাগ করতে পেরেছে, যতদিন পর্যন্ত তারা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহকে আঁকড়ে ধরেছে। আমরা আজকে সেটাকে ছেড়ে দিয়েছি, যার করুণ পরিণতি আমাদের মুখ করতে হচ্ছে। যদি আমরা আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে পেতে চাই, যদি আমরা আমাদের মুসলমানদের ঐতিহ্যকে আনতে চাই, তাহলে আমাদেরকে আবার ইবাদতের মাঝে ফিরে আসতে হবে, নবীর সুন্নতের দিকে ফিরে আসতে হবে, ইলমে দ্বীনের দিকে ফিরে আসতে হবে। হাদিসে পাকে বর্ণিত হয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ তার জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। গর্তের পিঁপড়া সমুদ্রের মাছ ওই ব্যক্তির জন্য দোয়া করে। যখন কোনো ব্যক্তি এলমে দিন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, দেখবেন দুনিয়ার কোনো বিশেষ ব্যক্তি যখন কোনো বিশেষ প্রোগ্রামের মধ্যে আসে তার জন্য লাল গালিচা বিছানো হয় না, লাল গালিচা বিছানো হয়, তাকে সম্বর্ধনা দেওয়া হয়। যত মানুষ দামি তত তার জন্য উত্তম বিছানা বিছায়, ঠিক কিনা ভাই? দুনিয়ার সিস্টেম এটা। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মানুষগুলোর মধ্যে উত্তম যারা যারা আল্লাহর রাস্তায় সফর করে এলমে দিন অর্জনের জন্য ঘর থেকে বের হয়, হাদিসে পাকে আসছে যে ব্যক্তি এলমে দিনকে অর্জন করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা তাদের নূরের পাখাগুলোকে বিছিয়ে দেন। প্রিয় প্রিয় ইসলামী ভাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শুধু একটি দুইটি বিভাগে না, দাওয়াত ইসলামী বর্তমানে 86টি বিভাগে কাজ করছে। আপনারা মাদানী চ্যানেল দেখেছেন কে কে? মাদানী চ্যানেল অনেকেই দেখেছেন মাশাআল্লাহ। মাদানী চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে, আমাদের যে স্যাটেলাইট আছে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইটে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল চলছে। দেখেন আজকে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কি করি, তাদেরকে কার্টুন দেখায়া, মায়ের যদি মোবাইলের মধ্যে কার্টুন না দেয় তাহলে খাবার খায় না, ঘটনাটা এরকম না? কার্টুন দিয়া বসায় রাখে। আলহামদুলিল্লাহ দাওয়াত সামি বলে না, দাওয়াত সামি বাস্তবে সেই ময়দানে কাজ করছে। একদিকে ময়দানের মধ্যে নেমে বয়ান করছে, সাথে হাতে করে সাথে করে নিয়ে মাদানী কাফেলাতে সফর করিয়ে মসজিদে মসজিদে খানকায় খানকায় মাদ্রাসায় মাদ্রাসায় থেকে থেকে আলহামদুলিল্লাহ মানুষদেরকে ফরজ ওয়াজিব সুন্নত গুলো শিখাচ্ছে। পাশাপাশি মিডিয়া সন্ত্রাস যেটা রয়েছে সংস্কৃতি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ইসলামী কন্টেন্ট তৈরি করে, গোলাম রসুল কানিস ফাতেমা এগুলো তৈরি করে আমাদের কচি কাঁচা বাচ্চাদেরকে ইসলামের সংস্কৃতি শিক্ষা দিচ্ছে। নামাজ কিভাবে পড়তে হবে এটা আলহামদুলিল্লাহ কার্টুনের মাধ্যমে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ শিখাচ্ছে। মুরব্বীদের সাথে কেমন আচরণ করতে হবে, ঘরে প্রবেশ করার সুন্নত কি এগুলো আলহামদুলিল্লাহ, ঈদে মিলাদুন্নবী আসলে কিভাবে মিলাদুন্নবী উদযাপন করতে হবে, গাউসে পাকের ফাতিহা শরীফের সময় আসলে কিভাবে ফাতিহা শরীফ উদযাপন করতে হবে, এ সকল বিষয়গুলো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কার্টুনের মাধ্যমে শিক্ষা প্রদান করছে। আমরা কি দাওয়াত ইসলামী সঙ্গ দেব তো ইনশাআল্লাহ? কে কে দিতে রাজি আছি? দাওয়াত ইসলামী সঙ্গ দেব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই হাদিসে কারিমা, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন।
সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।